আজ আমরা আলোচনা করব রাজা নাটকের ভাষা। নাটকে সংলাপকে সচরাচর দুভাগে ভাগ করা হয়, গদ্য সংলাপ ও পদ্য সংলাপ। রবীন্দ্রনাট্যের প্রথম যুগ হচ্ছে গীতিনাট্য রচনার যুগ। এই যুগে নাটকের মধ্যে গদ্য সংলাপ ব্যবহারের অবকাশ ছিল না। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে এই যুগে নাটকের মধ্যে তিনি যে সংলাপ ব্যবহার করিয়াছেন তাহা গীতি কবিতা, গদ্যও নহে কিংবা কাব্যও নহে। তাই দেখি কবিতার রীতি অনুযায়ী এখানেও মিত্রাক্ষর ব্যবহৃত হয়েছে। এরপর নাট্যকাব্যের যুগে সংলাপের রূপান্তর ঘটেছে। বাল্মীকি প্রতিভা গীতিনাট্য হলেও এবং এতে গানের ভাষা ব্যবহৃত হলেও তার সুরে বৈচিত্র্য দেখা দিল। রবীন্দ্রনাথ তার প্রকৃতি প্রতিশোধ নাটকে সর্বপ্রথম গদ্য সংলাপ ব্যবহার করেন। সাধারণ মানুষের কথাবার্তায় যে স্বাভাবিকতা রবীন্দ্রনাথের পরবর্তীকালে গদ্য নাটকে বিশেষভাবে লক্ষ্য করা যায়, এখানেই তার সূচনা হয়েছে। শারদোৎসব ও প্রায়শ্চিত্তে এসে তার মধ্যে কাব্যধর্মিতা এবং অলঙ্কার বাহুল্য লক্ষ্য করা যায়। এরপর রূপক বা সাংকেতিক নাটকে এসে এই ভাষা গভীর অর্থবহ এবং ব্যঞ্জনাময় হয়ে ওঠে। এই ভাষা শুধু আমাদের বুদ্ধির কাছেই আবেদন করে না, আমাদের হৃদয়ের কাছেও আবেদন পাঠায়। রাজা নাটকের এক জায়গায় ঠাকুরদা বলেছেন, সব কথাই কি খোলসা করে বলতে হবে নাকি, কিছু ঢাকা থাকবে না? রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলির ভাষাতে তাই লক্ষ্য করি ব্যক্ত অংশের চেয়ে অব্যক্ত অংশের গুরুত্ব কোনো দিক দিয়েই কম নয়। এই পর্যায়ের নাটকে তাই মৃত ভাষণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের ভাষায়, রবীন্দ্রনাথের প্রথম জীবনের নাটকীয় সংলাপের অধিভাষণ এই যুগে আসিয়া এই মৃত ভাষণে পরিণতি লাভ করিয়াছে। ভাব এখানে গভীর বলিয়াই ভাষা এখানে সংযত হইয়াছে। রাজার মধ্যে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক যুগের নাটকগুলির গদ্য সংলাপের সাধারণ বৈশিষ্ট্য সকলেই উপস্থিত। রাজা নাটকের সংলাপের কাব্যধর্মিতা আমাদের নিকট অসহনীয় বলে মনে হয় না, কারণ এ নাটকের প্রধান প্রধান চরিত্রগুলিকে আমাদের পরিচিত জগতের মানুষ বলে মনে হয় না। তাছাড়া ঐতিহাসিক পৌরাণিক বিষয়বস্তুর সঙ্গে আধুনিককালের রুচির স্বাভাবিক কারণে বিচ্ছিন্নতা থাকায় ওই ধরনের বিষয়বস্তু অবলম্বনে রচিত নাটকে পদ্য সংলাপ ব্যবহৃত হলেও আমরা আপত্তি করি না। রাজা নাটকে রাজা, রানী, সুরঙ্গমা বা ঠাকুরদা কারো সংলাপেই কাব্যে রচিত না হলেও স্থানে স্থানে তাদের গদ্য সংলাপের সঙ্গে কাব্যের কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। উদাহরণস্বরূপ রাজা সুদর্শনা নিম্নোদ্ধৃত সংলাপ উল্লেখ করা যেতে পারে। রাজা, আমার কোনো রূপ কি তোমার মনে আসে না? সুদর্শনা, একরকম করে আসে বই কি, নইলে বাজব কি করে? রাজা, কি রকম দেখেছ? সুদর্শনা, সে তো একরকম নয়, নববর্ষার দিনে জলভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে তখন বসে বসে মনে করি আমার রাজার রূপটি বুঝি এই রকম। এমনি নেমে আসা, এমনি ঢেকে দেওয়া, এমনি চোখ জুড়ানো, এমনি হৃদয় ভরানো, চোখের পল্লবটি এমনি ছায়ামাখা, মুখের হাসিটি এমনি গভীরতার মধ্যে ডুবে থাকা। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায় তখন মনে হয় তুমি স্নান করে তোমার শেফালি বনের পথ দিয়ে চলেছ, তোমার গলায় কুন্দ ফুলের মালা, তোমার বুকে শ্বেত চন্দনের ছাপ, তোমার মাথায় হালকা সাদা কাপড়ের উষ্ণীষ, তোমার চোখে দৃষ্টি দিগন্তের পারে। তখন মনে হয় তুমি আমার পথিক বন্ধু, তোমার সঙ্গে যদি চলতে পারি তাহলে দিগন্তে দিগন্তে সোনার সিংহদ্বার খুলে যাবে, শুভ্রতার ভিতর মহলে প্রবেশ করব। এ গদ্য সংলাপ না কাব্য সংলাপ তা নিয়ে সংশয় জাগে, কিন্তু যেহেতু এ রানী সুদর্শনার উক্তি সেজন্য আমার নিকট অবিশ্বাস্য বলে মনে হয় না। কারণ রানী তো সাধারণ মানবী নয়, সে তো আমাদের পরিচিত জগতের বাসিন্দা নয়। ভয়দত্ত বা কৌন্ডিল্য বা বিরূপাক্ষ যদি এই ধরনের কবিত্বময় সংলাপ বলতো তাহলে তা আমাদের নিকট শ্রুতিকটু বলে মনে হতো। রবীন্দ্রনাটকে যারা সাধারণ মানুষ তাদের সংলাপগুলি অত্যন্ত স্বাভাবিক, মনে হয় কবি যেন তাদের মুখের কথাগুলি হুবহু বসিয়ে দিয়েছেন। প্রত্যেকটি চরিত্রই তার নিজস্ব দোষ গুণ নিয়ে জীবন্ত। নিচে নাগরিকদের কথোপকথনের কিয়দংশ উদ্ধৃত করা হলো। একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে কোনো চরিত্রের মুখে কোনো কথাটি বেমানান হয়নি। দ্বিতীয়, বিচারটা যেন কেমন বেখাপ্পা রকম শোনাচ্ছে। প্রথম, তা তো বটেই, অপরাধ যা কিছু করেছে সে তো ওই কাঞ্চির রাজা। এরা তো একবার লোভে একবার ভয়ে কেবল এগোচ্ছিল আর পিছচ্ছিল। তৃতীয়, এ কেমন হলো, যেন বাঘটা গেল বেঁচে আর তার লেজটা গেল কাটা। দ্বিতীয়, আমি যদি বিচারক হতুম তাহলে কাঞ্চিকে কি আর আস্ত রাখতুম, ওর আর চিহ্নই দেখা যেত না। তৃতীয়, কি জানি ভাই মস্ত মস্ত বিচারকর্তা, ওদের বুদ্ধি একরকমের। প্রথম, ওদের বুদ্ধি বলে কিছু আছে কি, ওদের সবই মর্জি, কেউ তো বলবার লোক নেই। দ্বিতীয়, যা বলিস ভাই, আমাদের হাতে শাসনের ভার যদি পড়তো তাহলে এর চেয়ে ঢের ভালো করে চালাতে পারত। তৃতীয়, সে কি একবার করে বলতো, করে বলতে। এর সঙ্গে আছে সূক্ষ্ম পরিহাসের উজ্জ্বল মণিমুক্তারাজি রবীন্দ্রনাথ নাট্যের এটি একটি অসাধারণ বৈশিষ্ট্য। কিন্তু লক্ষ্য করবার বিষয় হলো এই যে, এই পরিহাস কখনো স্থূল বা অমার্জিত হয় না, বিশেষ করে সাধারণ লোকদের কথাবার্তায় এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়। খুরশ্বশুর গোছের চেহারা বটে, বুদ্ধিটাও নেহাত খুরশ্বশুরের ধাঁচের, কিংবা বেটা বোধ হয় শূন্য কুম্ভ তাই আওয়াজ বেশি, ইত্যাদি উক্তিগুলি আমাদের বক্তব্য প্রমাণ করে। আর সবার উপরে আছেন ঠাকুরদা, তিনি অত্যন্ত রসের ভাণ্ডারী। এ নাটকে তার পরিহাসোক্তিগুলি হীরকের ন্যায় দীপ্তমান, কেবলমাত্র 200 বার। এত কঠিন সংযমের দরকার কি, 500 বার বল না, কিংবা অন্যান্য রাজাদের প্রসঙ্গে তার সেই উক্তি, পৃথিবীতে ওদের নির্বাসন দণ্ড, ওদের তফাতে রেখে চলতেই হবে, অথবা রাস্তা দিয়ে গেলেই রাজা হয় না কি রে, প্রভৃতি উক্তিগুলি ঠাকুরদার পরিহাস প্রিয়তার উজ্জ্বল দৃষ্টান্ত। কখনো কখনো বা তাঁর এই পরিহাস বিদ্রুপে শানিত হয়ে উঠেছে। বিরূপাক্ষকে উদ্দেশ্য করে যখন তিনি বলেন, ওর রাজা কুৎসিত বৈকি, নইলে তার রাজ্যে বিরূপাক্ষের মতো অমন চেহারা থাকে কেন, স্বয়ং ওর বাপমাও তো ওকে কার্তিক নাম দেননি, ওর আয়নাতে যেমন আপনার মুখটি দেখে আর রাজার চেহারা তেমনি ধ্যান করে। তখন তার ভাষা বিদ্রুপে শানিত হয়েছে ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথের পরিহাসের বৈশিষ্ট্যই এই যে নিছক আঘাত দেওয়াই এর মুখ্য উদ্দেশ্য নয়। কখনো কখনো সাধারণ লোকের অজ্ঞতা প্রসূত উক্তিও হাসির খোরাক জুগিয়েছে। ভবদত্তে বটেই তো, মরতে গেলেও ভাবতে হবে, এ কি কম কথা, কিংবা প্রথম নাগরিকের, এক পাড়াতেই তো বসত করছি, কবে কার কথা কাকে বলেছি, ওই যে তোমাদের রাহক দাদা কুয়ো খুঁড়তে গুপ্তধন পেলে সে কি আমি সাত করে ফাঁস করেছি, ইত্যাদি উক্তি এক জাতীয় হাস্যরস সৃষ্টিতে সহায়তা করেছে। অভিজাত শ্রেণীর সংলাপেও সূক্ষ্ম পরিহাস এবং বাগ্বৈদগ্ধের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে কাঞ্চিরাজের সঙ্গে সুবর্ণের নিম্নলিখিত কথোপকথনে বেশ বুদ্ধিদীপ্ত রসিকতার পরিচয় পাওয়া যায়। রাজবেশী, আমি সাধারণের দর্শনীয় নই, কিন্তু তোমরা আমার অনুগত, এই জন্য একবার দেখা দিতে এলুম। কাঞ্চি, অনুগ্রহের এত আতিশয্য সহ্য করা কঠিন। রাজবেশী, আমি অধিকক্ষণ থাকবো না। কাঞ্চি, সেটা অনুভবেই বুঝেছি, বেশিক্ষণ স্থায়ী হবার ভাব দেখছি নে। এবং এরপর ধরা পড়ে গিয়ে সুবর্ণের সেই স্বীকারোক্তি, স্পষ্টই দেখতে পাচ্ছি আপনারা আমার প্রণম্য, মাথা আপনিই নত হচ্ছে, কোন তীক্ষ্ণ উপায়ে তাকে ধুলায় টানবার দরকার হবে না, যদি দয়া করে পালাতে দেন তাহলে বিলম্ব করব না। পাঠক বা দর্শককে নির্মল হাস্যরসে আপ্লুত করে। কাঞ্চিরাজের একাধিক উক্তিতে বাগ্বৈদগ্ধের পরিচয় পাওয়া যায়। পুষ্পধনুর অন্তপুরে যে মালা গাঁথা হচ্ছে, রক্তমাখা হাতে সেটা ছিন্ন করতে গেলে ফুল ধুলায় লুটিয়ে পড়বে, তার এই উক্তিটি বাগ্বৈদগ্ধের সার্থক নিদর্শন। তার এ জাতীয় উক্তির আরেকটি নমুনা পায় স্বয়ম্বর সভায়। কলিঙ্গরাজকে লক্ষ্য করে তিনি বলেছেন, ভয় নেই, শুভগ্রহ দুর্লভ দর্শনের জন্য অপেক্ষা করবে, যদি নির্বোধ নাও করে তবে প্রিয় দর্শনে অশুভ গ্রহের দৃষ্টি প্রসন্ন হয়ে উঠবে। এ নাটকে রবীন্দ্রনাথ কতগুলি প্রচলিত ধারণা বা প্রবাদ বাক্যকে অনায়াসে বিভিন্ন চরিত্রের সংলাপে স্থান দিয়েছেন। যেমন, নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্রষ্ট হয় তখন সংসারে সে ভয়ঙ্কর বিপদ হয়ে দেখা দেয়, অথবা বিলম্বেই ফল মধুর হয়ে দেখা দেয়, কিংবা ভয়ের চক্ষে সব লক্ষণই দুর্লক্ষণ, ইত্যাদি উক্তিগুলো খুব স্বচ্ছন্দভাবে সংলাপের সঙ্গে মিশে আছে, এখানেই তার বিশেষত্ব।